الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
পৃথিবীতে মানুষ অনেক কথা বৃথা এবং বিনা কারণে বলে থাকে। অনেকেই এমন আছে যারা কাউকে হাসি ঠাট্টার ছলে কোনো কথা বলে বসে, এর ফলে ঝগড়া বিবাদের সূত্রপাত হয়। অনেক সময় বিভিন্ন মিটিং এ বা বৈঠকে এমন সব কথা বলা হয় যা বৃথা হয়ে থাকে, কথার খাতিরে কথা বলা হয়। অনেক সময় এমন ব্যঙ্গ বিদ্রুপ সূচক কথাও বলা হয় যার ফলে অন্যের কষ্ট হয়, বা এমন অলাভজনক কথাবার্তা হয় যা কারোর জন্য কোন অর্থে কল্যাণকর হয় না। এটি 100% সময় নষ্ট করা বই আর কিছু নয়। লাভ শব্দের আভিধানিক অর্থ হল বৃথা এবং অলাভজনক কথাবার্তা বলা বা অবিবেচকের মতো কথাবার্তা বলা, বাজে এবং অর্থহীন আর নির্বোধের মতো কথা বলা। কুরআন শরীফে আল্লাহ তাআলা মুমিনদেরকে এমন কর্মকাণ্ড থেকে বারণ করেছেন যা আল্লাহ হয়ে থাকে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু খোদা তাআলার এই নির্দেশের জায়গায় ব্যাখ্যা করতে গিয়ে একটা দৃষ্টান্ত তুলে ধরেন যা হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন। তিনি বলেন, ওয়াইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। মুমিনের লক্ষণ এটি বলা হয়েছে যে যখন তারা কোন বৃথা কার্যকলাপ দেখে সসম্মানে তা এড়িয়ে যায়। লেখেন যে অত্যন্ত পরিতাপের বিষয় এটি। তিনি মহিলাদেরকে দৃষ্টান্ত দেখছেন যে মহিলারা সবসময় বৃথা কার্যকলাপের প্রতি আকৃষ্ট থাকে। হুজুর বলছেন যে যদিও আজকাল পুরুষদের অবস্থাও এমনই, দৃষ্টান্ত স্বরূপ বিনা কারণে অন্যদের জিজ্ঞেস করে বেড়ায় যে এই কাপড় কত টাকা দিয়ে ক্রয় করেছ, এই যে ছোট ছোট কথা, এগুলো বৃথা কাজ, যেমন এই গয়না কোথেকে বানিয়েছ, এই কথাগুলো বস্তুবাদিতার সাথে সম্পর্ক রাখে, এর কোন লাভজনক দিক নেই। অনেক সময় পাশে যে সমস্ত মহিলা বসে থাকে তাদের উপর এর ক্ষতিকর প্রভাব পড়ে। তিনি বলেন, যতক্ষণ এর ইতিহাস আদ্যপান্ত উদ্ঘাটন না করে মহিলা স্বস্তি পায় না। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলতেন, এক মহিলা একটি আংটি বানিয়েছে কিন্তু কেউ সে আংটির প্রতি দৃকপাতই করেনি। স্বর্ণের খুব আকর্ষণীয় আংটি ছিল, সে বিরক্ত হয়ে নিজের ঘরেই অগ্নিসংযোগ করে। মানুষ জিজ্ঞেস করে যে আগুন থেকে কিছু আদৌ রক্ষা পেয়েছে কি, সে বলে যে এই আংটি ছাড়া আর কোনো কিছুই রক্ষা পায়নি। এক মহিলা জিজ্ঞেস করে যে বোন, এই আংটি কবে বানিয়েছ, কিন্তু খুবই সুন্দর এক আংটি। সে বলে যে এই কথাটি যদি আমাকে পূর্বে জিজ্ঞেস করতে তাহলে আমার ঘরেই জ্বলত না। আজাদ মুসলিম বলছেন এই বদ অভ্যাস শুধু মহিলাদের মাঝেই সীমাবদ্ধ নয়, পুরুষদেরও এমন বদ অভ্যাস আছে। বিনা কারণে অনেক সময় অনেক প্রশ্ন জিজ্ঞেস করা আরম্ভ করে, আসসালামু আলাইকুম পর জিজ্ঞেস করে যে কোথেকে এসেছো, কোথায় যাবে, কত আয় করো। প্রশ্ন হল এমন বিষয়ে অন্যের নাক গলানোর প্রয়োজনই বা কি। এরপর তিনি পাশ্চাত্যের বিভিন্ন জাতির দৃষ্টান্ত দিচ্ছেন, ইংরেজদের কথা বলছেন। ইংরেজদের ক্ষেত্রে এটি কখনো হয় না যে তারা পরস্পরকে জিজ্ঞেস করবে যে তুমি কোথায় চাকরি করো, তোমার শিক্ষাগত যোগ্যতা কি, বেতন ভাতা কত পাও, খুঁটিয়ে খুঁটিয়ে এইভাবে কথা জিজ্ঞেস করার ধারণা তাদের মাথায়ও আসে না। সুতরাং লাভ শুধু এমন বিষয় নয় যা অন্যের জন্য ক্ষতিকর, বরং প্রতিটি অলাভজনক কথাই লাঘবের শ্রেণীভুক্ত। হযরত মাসুদ ইসলাম এক জায়গায় এটি এভাবেও ব্যাখ্যা করেন যে এমন কাজ সাধিত হওয়া যার বিশেষ কোন লাভ যা না করলে বিশেষ কোন লাভ বা ক্ষতি হয় না। সুতরাং মোমেন হওয়ার শর্ত হল তার কথাবার্তা যেন সবসময় উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে এবং সকল প্রকার বৃথা কার্যকলাপ থেকে যেন মুক্ত থাকে। কিন্তু আমরা যদি দৃষ্টিপাত করে তাহলে দেখি যে অনেক মানুষ এমন আছে যারা বিনা কারণে কথাবার্তা বলে থাকে। এখন আরো কিছু শিক্ষণীয় দৃষ্টান্ত যা হযরত মসীহ ইসলাম বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন, হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু তা উপস্থাপন করেছেন, আমিও তা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একটি চুটকি শোনাতেন। এক মেথর ছিল, সে একবার লাহোরের পাশ দিয়ে যায়, গ্রামের অধিবাসী ছিল, শহরের আবর্জনা ইত্যাদি পরিষ্কার করত। সে দেখলো যে শহরে প্রচন্ড হই হুল্লোড় বা হইচই হচ্ছে, হিন্দু মুসলমান নরনারী সকলেই ক্রন্দনরত। সে এর কারণ জিজ্ঞেস করে কাউকে, তাকে জানানো হয় যে মহারাজা রঞ্জিত সিং ইন্তেকাল করেছেন। হযরত মুসলিম বলেন যে শিখদের রাজত্ব ছিল, অনেক এমন রাজা ছিল, এমন রাজা ছিল যারা দুর্নাম, যারা ছিল দুর্নাম, কিন্তু এতে সন্দেহ নেই। আর আমিও হযরত মসীহ মওউদের কাছে বারংবার শুনেছি, মহারাজা রঞ্জিত সিং এর রাজত্বকালে শান্তির রাজ প্রতিষ্ঠিত হয়, সেই অশান্তির কারণগুলোকে অনেকটাই দূরীভূত করে। মুসলমানদের উপর শিখদের অত্যাচারের যে সমস্ত ঘটনাবলী বর্ণনা করা হয়ে থাকে তা অন্যান্য বাদশাহদের যুগের, যখন দেশের রাজত্ব ছিল বহুধা বিভক্ত, লুটপাট হচ্ছিল, সর্বত্র বিরাজ করছিল নৈরাজ্য। রঞ্জিত সিং এর সবসময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টাই থাকত, মুসলমানদের সাথেও অনেকটা ভালো ব্যবহার করতেন। তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে তার মন্ত্রীদের মাঝে মুসলমানরাও ছিল। হযরত মসীহ মওউদের পিতা মসীহ মওউদ বলছেন যে আমাদের দাদাও তার জেনারেলদের অন্তর্ভুক্ত ছিলেন। অনেক মুসলমান বড় বড় পদে আসীন ছিল তার যুগে, তার কারণে দেশে যে শান্তি বিরাজমান ছিল তারপর দৃষ্টিপাতে আর সেই নৈরাজ্যকে স্মরণ করে যা তার পূর্বে বিরাজমান ছিল, সবাই সকলে তার মৃত্যুর কারণে দুঃখ ভারাক্রান্ত ছিল, মানুষ কাঁদছিল। সেই মেথর এই হই হুল্লোড়ের কারণ জিজ্ঞেস করলে কেউ তাকে বলে যে মহারাজা রঞ্জিত সিং ইন্তেকাল করেছেন, সে বিস্ময়ের সাথে সে ব্যক্তির মুখের দিকে চেয়ে থাকে এবং জিজ্ঞেস করে মানুষ তার মৃত্যুতে এত ব্যাকুল কেন, আমার পিতার মতো মানুষ মারা গেছে, মহারাজা রঞ্জিত সিং এর মূল্যই বা কি। এই কাহিনী বর্ণনা করে এই চুটকি শুনিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলতেন যে যার কাছে কোন জিনিসের মূল্য থাকে সেই জিনিসই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেই মেথরের পিতা যেহেতু তার সাথে তাকে ভালোবাসত, অনুগ্রহ করে, তাই তার কাছে সে প্রিয় ছিল। আর মহারাজা রঞ্জিত সিং লক্ষ লক্ষ মানুষের সাথেও যদি সদ্ব্যবহার করত, কিন্তু এই ব্যক্তি যেহেতু মানুষের অন্তর্ভুক্ত ছিল না, তার চিন্তাধারা গণ্ডীয় যেহেতু তত ব্যাপক ছিল না, যে কারণে হয়তো সে বুঝতে পারত যে দেশের কল্যাণ এবং নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় আর ব্যক্তিগত স্বার্থ যার সামনে কোন অর্থই রাখে না, তাই সে বা তার দৃষ্টিতে প্রকৃত গুরুত্বপূর্ণ এবং মূল্যায়নের যোগ্য ব্যক্তিত্ব হলেন আমার পিতা, তারই মূল্যায়ন করা উচিত। তিনি যেহেতু এখন মারা গেছেন, সেখানে মহারাজা রঞ্জিত সিং মারা গেলে কি বা আসা যায়। তো পৃথিবীতে নিজের প্রয়োজনের গুরুত্বের নিরিখে অনেক ছোট জিনিস বড় হয়ে যায়, আর অনেক বড় জিনিসকে জ্ঞানহীনতার কারণে মানুষ অবজ্ঞা করে। বালককে চরম পরম মূল্যবান হীরা দিলেও সে একে কি বা মূল্যায়ন করবে। সুতরাং একজন মোমেনকে তার আচার আচরণ, আচার ব্যবহার এর মাধ্যমে বা অন্যের কাজে আসার মাধ্যমে অন্যের উপর অনুগ্রহ করে নিজের এক গুরুত্ব পৃথিবীর সামনে প্রতিষ্ঠিত করা উচিত। এটি তার দৃষ্টি যেন সীমিত না থাকে, তার নিকটাত্মীয়রা যেন তার জন্য না কাঁদে, বরং যেখানে থাকে, যে সমাজে থাকে, সেখানে যেন তার এক গুরুত্ব গৃহীত এবং স্বীকৃত হয়। সবারই নিজস্ব এক কর্মগণ্ডি আছে, সেই গণ্ডিতে কোন আহমদির পরিচিতি বা সুপরিচিতি শুধু এর গণ্ডি শুধু তার নিজের সত্তায় সীমাবদ্ধ থাকে না বা কেবল তারই জন্য কল্যাণকর হয় না, বরং জামাতের জন্য তার সুনাম বয়ে আনে, আর এভাবে তবলিগের পথ উন্মোচিত হয়। পৃথিবীর মানুষ বুঝতে পারে যে এক আহমদি যদি নেক প্রভাব বিস্তারকারী হয়ে থাকে, পৃথিবীর মানুষ তাহলে জানতে পারবে যে ইসলামের প্রকৃত অর্থ এবং মর্ম কি, আর পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য এ যুগে ইসলামী শিক্ষাই হলো একমাত্র শিক্ষা যা প্রকৃত নিরাপত্তার নিশ্চয়তা বিধান করতে পারে। সুতরাং পৃথিবীর যে জ্ঞানের অভাব রয়েছে বা যে জ্ঞান শূন্যতা রয়েছে, সেই জ্ঞান সৃষ্টির জন্য আমাদের সবার উচিত স্বস্ব গণ্ডিতে অবদান রাখার চেষ্টা করা। অনেকে তুচ্ছ এবং সামান্য ত্যাগ স্বীকার করে বা কোরবানি করে আত্মপ্রসাদ নেয় যে আমরা অনেক কিছু করে ফেলেছি, বা অনেকেই এমনও থেকে থাকে যারা কোন কোরবানি করা ছাড়াই মনে করে যে আমরা কোরবানি করেছি বা অন্যের উপর অনুগ্রহ করেছে বলে মনে করে। এমন লোকদের সম্পর্কে হযরত মুসলিম ইসলাম একটি ঘটনা বর্ণনা করতেন, এক ব্যক্তি কাউকে নিমন্ত্রণ করে আর নিজ সাধ্যের গণ্ডিতে তার সেবায় কোন প্রকার ত্রুটি করেনি। অতিথি যখন ফিরে যাচ্ছিল, ঘরের মালিক তার কাছে ক্ষমা চায় যে আমার স্ত্রী অসুস্থ ছিলেন, আরো কিছু সমস্যা ছিল যে কারণে আপনার পুরোপুরি সেবা করা সম্ভব হয়নি, আশা করে আপনি আমায় মার্জনা করবেন, ক্ষমা করবেন। এটি শুনে অতিথি বলে যে আমি জানি তুমি কোন উদ্দেশ্যে এই কথা বলছো, তোমার কথার উদ্দেশ্য হলো আমি যেন তোমার প্রশংসা করি এবং তোমার অনুগ্রহের কথা স্বীকার করি। এই হলো অতিথির চিন্তাধারা, কিন্তু অতিথি সাহেব বলে যে আমার কাছে কিন্তু এই আশা রেখো না, বরং তোমার আমি যে অনুগ্রহ করেছি তা স্বীকার করা উচিত। মেজবান বলেন, আমার উদ্দেশ্য মোটে এটি দেখানো নয় যে আমি আপনার উপর কোন আপনার প্রতি কোন অনুগ্রহ করেছি, আমি সত্যি লজ্জিত যে পুরোপুরি আপনার সেবা করা সম্ভব হয়নি। আমার প্রতি যদি আপনার কোন অনুগ্রহ থেকে থাকে তাও আপনি বলতে পারেন, আমি এর জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তখন মেহমান বলে যে তুমি যাই বলো, আমি তোমার প্রকৃত উদ্দেশ্য কি তা জানি, তোমার হৃদয়ে কি আছে তা আমার জানা আছে। মেহমানকে বলে আমাকে শুধু খাবারে খাইয়েছ, এর বেশি আর কি করেছো তুমি আমার জন্য, বরং তোমার প্রতি আমার অনেক বড় অনুগ্রহ রয়েছে। তুমি তোমার কক্ষের দিকে বা কামরার দিকে তাকাও, যে কক্ষে আমাকে বসিয়েছ, এই ড্রয়িং রুম, এতে বেশ কয়েক হাজার রুপের আসবাবপত্র পড়ে আছে। তুমি যখন খাবার আনার জন্য ভিতরে গিয়েছ, আমি চাইলে দিয়াশলাই জ্বালিয়ে এই সবকিছু জ্বালিয়ে ছাই করে দিতে পারতাম। তুমি বলো যে এক পয়সার জিনিসকে রক্ষা পেত আগুন লাগিয়ে দিলে, কিন্তু আমি এমনটি করিনি। আমার এই অনুগ্রহ কি কোনোভাবে খাটো করে দেখার মতো? এই কথা শুনে ঘরের মালিক বলে যে সত্যি আপনার অনুগ্রহ অনেক বড়, আমি এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমার ঘর জ্বালাননি বা জ্বালিয়ে দেননি। তো দেখো এমন মানুষও আছে যে অনুগ্রহকারীর অনুগ্রহের বোঝা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে মনে করে যে আমি এর প্রতি অনুগ্রহ করছি বা এহসান করছি। সুতরাং মোমেনের উচিত অনুগ্রহকারীর প্রতি কৃতজ্ঞ হওয়া কৃতজ্ঞ নয়, এই ব্যক্তির মতো কৃতজ্ঞ হওয়া উচিত নয়। এক জায়গায় হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু মুরব্বী মুবাল্লিগদেরকে নসিহত করেছেন, হযরত মুসলিহ ইসলাম বর্ণিত একটা দৃষ্টান্ত উপস্থাপন করেন। তিনি বলেন যে হযরত মুসলিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, এক বাদশাহ ছিল যে কোন পীরের ভক্ত ছিল অনুরক্ত আর মন্ত্রীকে বলতো যে আমার পীরের সাথে সাক্ষাৎ করো। মন্ত্রী যেহেতু তার পীরের স্বরূপ জানতো তাই এড়িয়ে চলতো। অবশেষে একদিন বাদশাহ পীরের কাছে যাওয়ার পর মন্ত্রীকেও সাথে নিয়ে যায়। পীর সাহেব বাদশাহকে সম্বোধন করে বলে, বাদশাহ সালামত, ধর্ম সেবা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি কাজ। আলেকজান্ডার বাদশাহ ইসলামের সেবা করেছেন, আজ পর্যন্ত তিনি সুখ্যাতি রাখেন। পূর্বেও আমি এটি বর্ণনা করেছি। হুজুর বলছেন, এটি শুনে মন্ত্রী বলেন যে দেখুন হুজুর, পীর সাহেব অলি হওয়ার পাশাপাশি ইতিহাসেরও অনেক জ্ঞান রাখেন। আলেকজান্ডার ইসলামের অনেক পূর্বে অতিবাহিত হয়েছেন, তার কথাই বলছেন। অর্থাৎ আপনার পীর সাহেব কেবল উল্লাই নন, বরং ইনি অনেক বড় ঐতিহাসিক মনে হচ্ছে। নতুন ইতিহাস তিনি গড়ছেন, এই কারণে বাদশাহ হৃদয়ে পীরের বিরুদ্ধে ঘৃণা জন্মে। হেমদ আলাই সাল্লাম এই কাহিনী বর্ণনা করার পর বলতেন যে বৈঠকে আলোচিত বিষয়ের জ্ঞান যদি না থাকে, মানুষ অন্যদের দৃষ্টিতে হেয় বা তুচ্ছ প্রমাণিত হয়। কিভাবে কোন সভার নিয়ম কানুনেরও জ্ঞান থাকা চাই। দৃষ্টান্ত স্বরূপ, যদি কোন পরামর্শ সভা হয় কিন্তু এক বড় আলেম সেখানে গিয়ে সবার সামনে যদি শুয়ে পড়ে, তাহলে তার জ্ঞানের কেউ ভ্রক্ষেপ করবে না এবং মানুষের উপর এর ক্ষতিকর প্রভাব পড়বে। তাই যেই সভাই হোক না কেন, বা যেমন সভাই হোক না কেন, বৈঠক বসুক না কেন, মুবাল্লিগ এবং মুরব্বি যখন সেই সভায় যাবে, তার সভার বৈঠকের জ্ঞান তার থাকা আবশ্যক। তাই প্রত্যেক মুবাল্লিগের ইতিহাস, ভূগোল, অঙ্ক, চিকিৎসা শাস্ত্র, কথা বলার রীতিনীতি, বৈঠকের নিয়ম কানুনের ততটা জ্ঞান থাকা আবশ্যক যতটা ভদ্র লোকের বৈঠকে অংশগ্রহণের জন্য আবশ্যক। এটি কঠিন কিছু নয়, সামস্বল্প পরিশ্রমেই তা হস্তগত হতে পারে। তাই জ্ঞানের সব শাখার প্রারম্ভিক পুস্তক পুস্তিকা পড়ে নেওয়া উচিত। এছাড়াও আজকাল আমাদের মুরব্বি মুবাল্লিগদের প্রশ্ন করা হয় বর্তমান যুগের অবস্থা অনুসারে, কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত প্রশ্ন করা হয়। যেহেতু রীতিমতো পত্র পত্রিকা পড়ে না তাই জ্ঞান থাকে না, বা খবর শোনে না তাই জ্ঞান রাখে না, বা কোন বিষয়ে যেহেতু গভীরে অবগাহন করে না, তাই অনেক সময় বৈষয়িক মন মানসিকতার অধিকারী ব্যক্তিদের উপরে ক্ষতিকর প্রভাব পড়ে। অনেক স্থান থেকে এমন অভিযোগ আসে। তাই চলমান ঘটনাবলীর জ্ঞান রাখা আর যেই সভায় যায় সেই সভা সংক্রান্ত কিছুটা জ্ঞান অবশ্যই অর্জন করে যাওয়া উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। তিনি বলতেন যে এক ব্যক্তির দুই পুত্র ছিল। সে ব্যক্তি তার ধন সম্পদ তাদের উভয়ের মাঝে বন্টন করে ছোট ছেলে তার সকল সম্পদ নিয়ে সুদূর কোন এলাকায় চলে যায় আর পুরো সম্পদ অপকর্মে উড়িয়ে দেয়। অবশেষে সে কোন ব্যক্তির রাখাল নিযুক্ত হয়, সবকিচ্ছু হারিয়ে যায়, সে সেটাকে মজদুরি করতে হয়। অবস্থায় সে চিন্তা করে যে আমার পিতার ঘরে কত এমন শ্রমিক বা মজদুর রয়েছে যারা বেহিসাব খাবার খাচ্ছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মারা যাচ্ছি মজদুরি করা সত্ত্বেও। ক্ষুধায় মারা যাচ্ছে, তার কাছে গিয়ে কেন এটি বলি না যে আমাকেও শ্রমিক বা মজদুর হিসাবে নিযুক্ত করুন। সে তার পিতার কাছে যায়, পিতা তাকে দেখে খুবই আনন্দিত হয় এবং তাকে বুকে টেনে নেয় এবং চাকরদেরকে বলে যে মোটা তাজা বাছুর এনে জবাই করা যেন আমরা খেয়ে উপভোগ করতে পারি। তার দ্বিতীয় ছেলে যখন আসে, যাকে সম্পদ দেওয়া হয়, সে যে ভালো ব্যবসা করছিল, এটি দেখে তার খুবই মন খারাপ হয় যে সবকিছু উড়িয়ে বা নষ্ট করে এসেছে, তার এত সেবা যত্ন হচ্ছে আর আমি এত বছর ধরে, পিতাকে সে বলে যে এত বছর ধরে আপনার সেবা করছি, কোন সময় আপনার নির্দেশের বাইরে যায়নি, কিন্তু আপনি কখনো এক ছাগলের বাচ্চাও দেননি এই মর্মে যে বন্ধুদের সাথে এটি উপভোগ করো। কিন্তু আপনার এই ছেলে যে আপনার পুরো সম্পদ বিলাসিতায় নষ্ট করেছে, তার জন্য আপনার পালিত বাছুর জবাই করিয়েছেন। পিতা বলেন, তুমি সবসময় আমার কাছে আছো, আমার যা কিছু সবই তোমার। কিন্তু তোমার এই ভাইয়ের আগমনকে আমরা উদযাপন করছি এজন্য যে সে মৃত ছিল, এখন জীবন ফিরে পেয়েছে, হারিয়ে গিয়েছিল, এখন তাকে ফিরে পেয়েছে। সুতরাং কোন ব্যক্তি যে ভুল করে, ভুলের পর সে যখন আল্লাহর দরবারে ফিরে যায়, আল্লাহর সামনে বিনত হয়, নিজের ভুল স্বীকার করে আর অনুশোচনাও করে, আল্লাহ তাআলা অবশ্যই এমন ব্যক্তির তওবা গ্রহণ করেন এবং পূর্বের চেয়ে অধিক তার প্রতি করুণা প্রদর্শন করেন। সুতরাং মোমেনের উচিত যেখানে সে চায় যে খোদা তালাও আমার সাথে এমন ব্যবহার করুন, তার উচিত খোদার এই বৈশিষ্ট্যাবলী ধারণ গ্রহণ এবং অবলম্বন করে, যেখানে দেখে যে তার ভাই এমন ভাই যারা কোন ভুল ত্রুটি করেছে, যদি সত্যিকার আন্তরিক ভাবে ক্ষমা চাইতে আসে এবং ভুল ত্রুটি স্বীকার করে, তাহলে তাদের মার্জনা করা উচিত, একই সাথে তাদের জন্য দোয়াও করা উচিত। যারা ক্ষমা চায় না তাদের জন্য দোয়াও করা উচিত যে আল্লাহ তাদের আর আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করুন আর আমাদেরকেও মার্জনা করুন। মানুষের চরিত্র সবসময় সুদৃঢ় এবং উন্নত হওয়া উচিত, এটি এমনটি হওয়া উচিত নয় যে কখনো এক প্রকার আচরণ করবো অন্য সময় ভিন্ন আচরণ। হযরত মুসা আলাইহিস বলতেন, এক রাজা একবার বেগুন খেয়ে খুবই স্বাদ পায়, অনেকেই এই গল্প শুনে থাকবেন, দরবারে এসে সে বলে বেগুন কত উন্নত জিনিস। তার এক মুসাহেব বা সহচর ছিল যে বেগুনের প্রশংসা আরম্ভ করে, সে বলে বাকি কথা তো বাদে দিলাম, চেহারা দেখুন কত সুন্দর চেহারা, মাথা এমন যেন কোন পীর সবুজ পাগড়ি পরে রেখেছে, নীলাভ পোশাক, আকাশের রঙও যেন তার সামনে ম্রিয়মান, বেগুন গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এমন মনে হয় যেন কোন যুবরাজ ঝুলা ঝুলছে। এইভাবে প্রশংসা করতে থাকে। চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বেগুনের যত উপকারী দিক ছিল প্রতিটি বর্ণনা করে। কথাগুলো শুনে রাজার আগ্রহ জন্মে আর কিছুদিন সে বেগুনই খেতে থাকে। বেগুন যেহেতু গরম হয়ে থাকে তাই কষ্ট আরম্ভ হয়, সে ব্যক্তি বা রাজা অসুস্থ হয়ে যায়। রাজা একদিন বলে যে বেগুন খুবই বাজে জিনিস, তখন সে মোসাহেব বা সহচর বেগুনের কুৎসা আরম্ভ করে, বলে যে চেহারা দেখুন কত কত কুৎসিত এবং কালো, পানিলা, পানিল, এর চেয়ে বেশি আর কি বলা যেতে পারে, যেন কেউ উল্টা লটকিয়ে রেখেছে যেভাবে ফাঁসিতে লটকানো হয়। মুসলিম বলতেন যে প্রত্যেক জিনিসের উপকারী এবং অনুপকারী দিকও থেকে থাকে, অপছন্দের দিকও থেকে থাকে। তখন মোসাহেব তার সহচর বেগুনের যত ক্ষতিকর দিক আছে চিকিৎসা শাস্ত্রের দিক থেকে সবই উল্লেখ করে। পাশে উপবিষ্ট এক ব্যক্তি বলে যে ব্যাপার কি, সে বলে কাল তো বেগুনের প্রশংসা করছিলে, আজকে এর কুৎসা করছো, অন্তত পক্ষে সত্য কথা বলা শিখো। সে বলে যে আমি রাজার চাকর, বেগুনের চাকর নই।
আজকাল কি
আজকের মুসলমান বিশ্বে সচরাচর এমনটি চোখে পড়ে, আর এদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, চরিত্রের দিক থেকে, আচার আচরণের দৃষ্টিকোণ থেকে। সবচেয়ে উন্নত চরিত্র মুসলমানের হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত সবচেয়ে হীন চরিত্রের দিক থেকে সবচেয়ে অধঃপতিত এরা। সত্যের উপর অবিচল থাকার তো প্রশ্নই উঠে না। এরা যেখানে স্বার্থ দেখে এমন লোকদের পথপানেই চেয়ে থাকে, নেতা হোক বা জনসাধারণই হোক না কেন, বা সাধারণ মানুষই হোক না কেন, সত্যের উপর অবিচল থাকার দাবি হল সঠিক এবং ভ্রান্তকে সামনে রেখে সঠিক দৃষ্টিকোণ থেকে পরামর্শ দেয়া এবং কোন মতামত ব্যক্ত করা। আর একটি ঘটনা আমি বর্ণনা করছি, এর সম্পর্ক খোদার সাথে সুসম্পর্ক স্থাপনের সাথে রয়েছে। আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনই সমস্যার সমাধান দিয়ে থাকে, আর এই সম্পর্ক দৃঢ় হয় তাকওয়ার ফলে, খোদা ভীতির ফলে। আমরা আহমদেরা যাদের দাবি হল হযরত মসীহ মওউদ কে মেনে আমরা সঠিক ইসলামী শিক্ষা অনুসারে জীবন যাপন করব, এই জীবনের জন্য সর্বাবস্থায় খোদার দিকে আমাদের চেয়ে থাকা উচিত, খোদাতেই দৃষ্টি নিবদ্ধ থাকা উচিত, তার সাথে সম্পর্ক স্থাপন করা উচিত। আমাদের সাফল্য কখনো জাগতিক কথাবার্তায় আসতে পারে না। সুতরাং আমাদের মাঝে যদি তাকওয়া এবং খোদাভীতি থাকে, যদি আমরা নিজেদের হৃদয়ে খোদাভীতি এবং তাকওয়া সৃষ্টি করি, তবেই আমরা সাফল্য পাব। এমনটি যদি হয়, ফেরেশতা আমাদের চলার পথকে সুগম করবে। তাই আমাদের সবার এটি ভাবা উচিত যে সৃষ্টির চেষ্টা করতে হবে এবং খোদার সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। যেখানে একজন জগৎ পূজারীর দুনিয়াদার মানুষের সাথে সম্পর্ক তার জন্য কল্যাণকর হয়ে থাকে, সেখানে আল্লাহর সাথে সম্পর্ক তার চেয়ে হাজার বরং লক্ষ গুণ বেশি উপকারী হয়ে থাকে। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একটি গল্প বা কাহিনী বর্ণনা করতেন। এক ব্যক্তি কোন সফরে যাত্রার পূর্বে কাজীর কাছে কিছু রূপে আমানত স্বরূপ রেখে যায়। দীর্ঘদিন পর ফিরে এসে সে যখন রুপিয়া ফেরত চায়, কাজের নিয়ত বদলে যায়। সে বলে যে মিয়া, বিবেক বুদ্ধি খাটাও, কোন রুপিয়ার কথা বলছো, আমার কাছে কখন রুপিয়া রাখিয়েছ? তার কাছে লিখিত কোন প্রমাণ তো ছিল না, কেননা সে মনে করতো যে কাজী সাহেবের ব্যক্তিত্বই যথেষ্ট প্রমাণ হিসাবে যথেষ্ট। কাজী সাহেব বলে যে যদি কোন রুপিয়া রেখে গিয়ে থাকো তাহলে প্রমাণ নিয়ে আসো, কোন রসিদ দেখাও, কোন সাক্ষী নিয়ে আসো। সে স্মরণ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু কাজী বলে যে কিছুই রাখনি, তোমার কাণ্ড জ্ঞান হারিয়ে গেছে, কোন রুপিয়া রেখে যাওনি। অবশেষে সে ব্যক্তি বাদশার কাছে অভিযোগ করে, বাদশা বলে আমি বিচার বিভাগীয় দৃষ্টিকোণ থেকে তোমার পক্ষে কিছুই করতে পারবো না, তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত দিতে আমি বাধ্য, কারণ লিখিত কোনো প্রমাণ নেই, সাক্ষীও নেই। হ্যাঁ, একটা কৌশল তোমাকে জানিয়ে দিচ্ছি, যদি সত্যবাদী হয়ে থাকো তা থেকে তোমার উপকার হতে পারে। অমুক দিন আমার শোভাযাত্রা বের হবে আর কাজীও তার বাড়ির সাথে দাঁড়িয়ে থাকবে, বাদশা শহরে ঘুরবে। আচ্ছা, তুমিও তার সামনে দাঁড়িয়ে যাবে, আমি তোমার কাছে পৌঁছে তোমার সাথে অকৃত্রিম ভাবে কথাবার্তা বলবো যে তুমি আমার সাথে দেখা করতে কেন আসনি, এতদিন সাক্ষাৎ হয়নি, এই ধরনের কথা বলবো। আর তুমি আমাকে বলো যে কিছু দুশ্চিন্তা ছিল, সমস্যা ছিল, তাই উপস্থিত হতে পারেনি। সে ব্যক্তি আসলে এমনই করে, শোভাযাত্রার দিন সে কাজী সাহেবের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়, বাদশাহ আসেন, কাজী সাহেবের পরিবর্তে সে ব্যক্তিকে সম্বোধন করা আরম্ভ করে, কথা বলা আরম্ভ করে। তিনি বলেন, তুমি ঝুলে গিয়েছো, দীর্ঘদিন থেকে সাক্ষাৎ হয়নি, সফরের পুরো বৃত্তান্ত শেষ নয়। এরপর বাদশাহ বলে যে ফিরে এসে কেন দেখা করো নি? সে বলে যে কিছু সমস্যা ছিল, কিছু উসুল ইত্যাদির কাজ ছিল। বাদশাহ তাকে বলে যে না, তোমার তবুও দেখা করা উচিত ছিল, ঘন ঘন সাক্ষাতের জন্য এসো। বাদশাহর শোভাযাত্রা যখন চলে যাবে, কাজী সাহেব সেই ব্যক্তিকে বলে, মিয়া কথা শোনো, তুমি সেদিন আমার কাছে এসেছিলে, কোনো আমানতের কথা বলছিলে, আমি এখন বয়োবৃদ্ধ মানুষ, স্মৃতিশক্তি খুব একটা কাজ করে না, আমাকে কিছু বোঝাও, স্মরণ করাও, তাহলে মনে পড়তে পারে। পূর্বে যেসব কথা কাজী সাহেবের সাথে হয় সেসব কথার পুনরাবৃত্তি করে সেই ব্যক্তি কাজী সাহেব বলে, আচ্ছা অমুক ধরনের থলে ছিল যা তোমার আমার কাছে পড়ে আছে, এসে নিয়ে যাও আর এনে তাকে রুপিয়া দিয়ে দে। এই কাহিনী শুনিয়ে হযরত মুসা ইসলাম বলতেন, এই পৃথিবীর বিরোধিতার কিসের ভয়, বড় থেকে বড় কোন জেনারেল তার বাড়ি বা গুলি ইত্যাদি দ্বারাই ক্ষতি সাধন করতে পারে, কিন্তু এসব কিছু আমাদের খোদা, যদি তিনি বলেন যে এভাবে আঘাত করো না তাহলে কে করতে পারে। সুতরাং বান্দার খোদার সাথেই বন্ধুত্ব করা উচিত, তাকেই ভালোবাসা উচিত, ভয় বা মরা বা মারাতে কিছু যায় আসে না। উন্নতির রহস্য হল নিজেকে খোদার হাতে সুপর্দ করা আর যেদিকে তিনি নিয়ে যেতে চান সেদিকে ধাবিত হওয়া। একজন প্রকৃত মুমিনের পরিচয় কি? হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম প্রকৃত মুমিনের তুলনা করতেন সত্যিকার বা প্রকৃত বন্ধুর সাথে। তিনি বলতেন যে কোন সম্পদশালী ব্যক্তি ছিল, তার ছেলের বন্ধু ছিল কিছু ভব ঘুরে এবং ভুন্ডেল। পিতা তাকে বোঝায় যে এরা তোমার প্রকৃত বন্ধু নয়, শুধু লোভের বশবর্তী হয়ে তোমার কাছে আসে, অথবা তাদের একজনও এমন নেই যে তোমার প্রতি বিশ্বস্ত। কিন্তু সেই ছেলে পিতাকে উত্তর দেয় যে মনে হয় যেন আপনি জীবনে কোনো সত্যিকার বন্ধু পাননি, তাই সবার সম্পর্কে একই ধারণা পোষণ করেন, আমার বন্ধুরা এমন নয়, তারা পরম বিশ্বস্ত, আমার জন্য প্রাণ বিসর্জন দিতেও তারা প্রস্তুত। পিতা বোঝান যে সত্যিকার বন্ধু পাওয়া খুবই কঠিন ব্যাপার। আমি পিতা বলে সারা জীবন আমি একমাত্র সত্যিকার বন্ধু পেয়েছি, কিন্তু সেই ছেলে তার হঠকারিতায় ছিল অনর। কিছুদিন পর সে পিতার কাছে খরচের কিছু টাকা চায়। পিতা বলে যে আমি তোমার খরচ চালাতে পারবো না, বন্ধুদের কাছে চাও, আমার কাছে এখন কিছুই নেই। তার অর্থে পিতা কোন সুযোগ সন্ধান করছিলেন তার বন্ধুদের পরীক্ষা নেওয়ার। পিতা যখন না করে দেন, তার সব বন্ধুরা অবগত হয় যে ঘর থেকে তাকে না করে দেওয়া হয়েছে, বন্ধুরা তার কাছে আসা যাওয়া বন্ধ করে দেয়, মেলামেশা ছেড়ে দেয়। অবশেষে নিরুপায় হয়ে সে এই ছেলে নিজেই বন্ধুদের ঘরে যায় সাক্ষাতের জন্য, যে বন্ধুর দরজায় কড়া নাড়তো সে ভিতর থেকে সংবাদ পাঠাতো যে ঘরে নেই, কোথায় বাইরে গিয়েছে বা সে অসুস্থ, এখন দেখা করা সম্ভব নয়। সারাদিন এইভাবে সে ঘুরে বেড়ায় কিন্তু কোন বন্ধু তার সাথে দেখা করার জন্য বাইরে আসেনি। অবশেষে সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসে, পিতা জিজ্ঞেস করে যে বন্ধুরা কি উত্তর দিয়েছে। সে বলে সবাই হারামখোর, অকৃতজ্ঞ, কেউ কোনো বাহানা করেছে, কেউ কোনো অজুহাত। পিতা বলে আমি তোমাকে বলিনি যে এরা বিশ্বস্ত নয়, ভালো হয়েছে তোমার একটা অভিজ্ঞতা হলো, আসো এখন আমার বন্ধুর সাথে তোমার সাক্ষাৎ করাই। পাশেই এক জায়গায় যায় তার এক বন্ধু, যে কোনো জায়গায় সিপাহী হিসেবে কাজ করত। পিতা পুত্র তার ঘরে পৌঁছে দরজার কড়া নাড়ে, ভিতর থেকে আওয়াজ আসে যে আমি আসছি। অনেক দেরি হয়ে যায়, দরজা খোলার জন্য কেউ আসেনি। ছেলের হৃদয়ে বিভিন্ন চিন্তাধারার উদয় হতে থাকে। পিতাকে বলে যে আব্বু মনে হয় আপনার বন্ধু আমার বন্ধুদের মতোই। তিনি বলেন যে কিছুক্ষণ অপেক্ষা করো, কিছুটা সময় এরপরও কেটে যায়। এরপর দরজা খুলে বাইরে যখন আসে, গলায় তরবারি ঝুলছিল, এক হাতে ছিল একটা থলি, অন্য হাতে ছিল স্ত্রীর বাহু। দরজা খুলতেই বলে যে আমার ক্ষমা করবেন, আপনার কষ্ট হয়েছে, তাড়াতাড়ি আসতে পারিনি। আর না পারার কারণ হলো আপনি যখন কোরআন এনেছেন আমি বুঝতে পেরেছি যে কোনো ব্যাপার বা বিশেষ কোনো কারণ আছে, যে কারণে আপনি নিজে এসেছেন, নতুবা আপনি কোনো চাকরকে পাঠাতে পারতেন। আমি দরজা যখন খুলতে চাইলাম হঠাৎ করে আমার মনে পড়লো যে হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে। তিনটি জিনিস আমার কাছে ছিল, একটি তরবারি আর একটা থলি, যাতে আমার এক বছরের কিছু খরচ রয়েছে, কয়েকশত রুপে আছে। আমার স্ত্রী এসেছে এই জন্য যে আপনার ঘরে হয়তো কোনো সমস্যা আছে, তাই সে খেদমতের জন্য এসেছে। দেরি হওয়ার কারণ হলো আমার এই থলি মাটির তলায় পুঁতে রেখেছিলাম, তা খুদে বের করতে সময় লেগেছে। এরপর ভাবলাম যে হয়তো এমন কোন সমস্যা বা সমস্যার উদয় হয়েছে যেখানে কোনো সাহসী ব্যক্তি কাজে আসতে পারে, তাই তরবারি সাথে নিয়ে এসেছি। আমার জীবনের যদি প্রয়োজন হয় জীবন যেন উৎসর্গ করতে পারি। আমি এরপর ভাবলাম যদিও আপনি সম্পদশালী কিন্তু হয়তো এমন কোন সমস্যা দেখা দিয়েছে যে যার ফলে আপনার সকল সম্পদ হারিয়ে গেছে, আর আমি হয়তো রুপিয়ার মাধ্যমে আপনার সাহায্য করতে পারি, এই কারণে এই থলি সাথে এনেছি। এরপর ভাবলাম যে রোগ ব্যাধি মানুষের নিত্য সাথী হতে পারে, আপনার ঘরে বা স্ত্রীর কোন সমস্যা থাকবে, এই কারণে আমার স্ত্রীকেও নিয়ে এসেছি যেন সে সেবা করতে পারে। সেই সম্পদশালী ব্যক্তি বলে যে আমার বন্ধু, আমার এখন কোনো সাহায্যের প্রয়োজন নেই, আর আমি এমন কোন সমস্যার সম্মুখীন নই, বরং আমি আমার ছেলেকে শুধু শিখাতে নিয়ে এসেছি। হযরত মুসা ইসলাম বলতেন এটি হলো প্রকৃত বন্ধুত্ব, আর এর চেয়ে মহান বন্ধুত্ব আল্লাহর সাথে মানুষের স্থাপন করা উচিত, যেতে তার প্রাণ সম্পদ এবং সবকিছু যা আছে তা উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকা উচিত। যেভাবে বন্ধু কখনো মানায় এবং কখনো মানে, অনুরূপ ভাবে মানুষের জন্য আবশ্যক হল আন্তরিক নিষ্ঠার সাথে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ তালার পথে ত্যাগ স্বীকার করা অব্যাহত রাখা। আল্লাহ তালা আমাদের কত কথা মানেন, দিবারাত্র তার প্রদত্ত নেয়ামতকে ভোগ করি, তিনি যা কিছু আমাদের আরাম এবং প্রশান্তের জন্য সৃষ্টি করেছেন সেই সব আমরা ব্যবহার করি। কোন অধিকার বলে আমরা এগুলোকে উপভোগ করছি বা ভোগ করছি? আল্লাহ তালা আমাদের কত বাসনা পূর্ণ করেন, দু একবার আমাদের বাসনা পরিপন্থী কিছু হলে মানুষ খোদা সম্পর্কে কত ঘৃণ্য ধারণা পোষণ করা আরম্ভ করে। আসল বিষয় হল স্বাচ্ছন্দ্য হোক বা অস্বাচ্ছন্দ্য, আর সুখ হোক বা দুঃখ, সর্বাবস্থায় স্থির এবং অবিচল থাকা উচিত, সে যেন দোদুল্যমান না হয়। সুতরাং যারা যথাযথভাবে নামাজ পড়ে না তাদের আত্মজিজ্ঞাসা করা উচিত। এমন মানুষ যারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার রক্ষা করে না তাদের আত্মবিশ্লেষণ করা উচিত। এমন মানুষ যারা এখানে এসেছে আহমদীয়তের কল্যাণে কিন্তু এখানে এসে ভুলে গেছে যে আহমদীয়তের সুবাদে তারা এখানে থাকার এবং নাগরিক সুযোগ সুবিধার অধিকার পেয়েছে, এবং মানুষকে জামাতের খেদমতের জন্য এগিয়ে আসা উচিত, কিন্তু এটি তারা ভুলে যায় এবং আপত্তিও আরম্ভ করে অনেক সময়। এমন মানুষ ভালো ইবাদতকারীও নয়, বিশ্বস্তও নয়। বিশ্বস্ততা যেভাবে আজাদ মুসলিম ইসলাম বলেছেন যে স্বাচ্ছন্দ্য সুখ দুঃখ উভয় অবস্থায় এর উন্নত দৃষ্টান্ত স্থাপন করা উচিত। খোদা তাআলার জন্য সর্বাবস্থায় সর্বদা তার দ্বারে উপস্থিত থেকে কোরবানির জন্য নিজেকে প্রস্তুত রাখা উচিত। নবী এবং খোদার বান্দাদের ক্ষেত্রে বন্ধুত্বের দাবি রক্ষাকারী যে ব্যক্তির ঘটনা আমি শুনিয়েছি তা কিভাবে প্রযোজ্য হয় তাও হযরত মুসলিহ মওউদ খুব সুন্দর ভাবে চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় ভাবে তুলে ধরেছেন। যেখানে ভালোবাসা থাকে সেখানে যুক্তি প্রমাণ চাওয়া হয় না, সেখানে মানুষ প্রথমে আনুগত্যের ঘোষণা দেয়, এরপর চিন্তা করে যে এই নির্দেশ আমি পালন কিভাবে করতে পারি। নবীদের অবস্থা এমনই হয়ে থাকে, খোদার প্রথম বাণী যখন নাজেল হয় খোদা প্রেম তাদের হৃদয়ে এমন পর্যায়ে উপনীত থাকে যে তারা কোন যুক্তি প্রমাণ দাবি করে না, আর খোদার বাণী যখন কানে পৌঁছে তারা একথা বলেন না যে খোদা তুমি কি আমাদের সাথে হাসি ঠাট্টা করছো, কোথায় আমরা আর কোথায় কাজ, কারণ তারা বলে আমাদের প্রভু খুব ভালো কথা এবং এটি বলে এই ঘোষণা দিয়ে কাজের জন্য দণ্ডায়মান হয়ে যায়। এরপর চিন্তা করে যে এখন কি কর্মপন্থা হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এটি সে রাতে করেছেন যে রাতে আল্লাহ বলেছেন উঠো এবং পৃথিবীর হেদায়তের জন্য দণ্ডায়মান হও, আর তাৎক্ষণিক ভাবে দণ্ডায়মান হন। এরপর চিন্তা আরম্ভ করেন যে এই কাজ কিভাবে সাধিত হতে পারে। সুতরাং আজ থেকে 50 বছর পূর্বে হযরত মুসলিম যখন এটি বলছিলেন তখন 50 বছর ছিল, কিন্তু আজকে 25 সাল হয়ে গেছে, এই কথার 125 বছর প্রায় কেটে গেছে। বরং একশত ২৬ বা ২৭ বছর হবে। তিনি বলছেন আজ থেকে ৫০ বছর পূর্বের সেই ঐতিহাসিক রাত যা পৃথিবীর ভবিষ্যৎ নির্বাচনের জন্য সকল অস্ত্র প্রমাণিত হবে, যা ভবিষ্যৎ জগতের জন্য প্রথম রাত এবং প্রথম দিন আখ্যা পাওয়ার কথা। সেই রাতের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের হৃদয়ে এই আনন্দকে ভিন্ন দৃষ্টিতে দেখবে। আমাদের কয়েকজন এমন আছে যারা চিন্তা করে যে এই আনন্দ কোন বিশেষ মুহূর্তে বা কি কারণে তারা লাভ করেছেন, যারা হযরত মসীহ মাওউদের হাতে বয়াত করেছেন, তাদের জন্য এই আনন্দ এবং প্রশান্তি কোন মহেন্দ্র ক্ষণের ফসল, কোন রাতের পর সফলতার এই দিন তাদের জীবনে উদিত হয়েছে। অনেকেই তো মসীহ মাওউদের অপেক্ষায় পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু যারা গ্রহণ করেছে, গ্রহণের সুযোগ পেয়েছে, তারা এভাবে চিন্তা করেন যে আনন্দ, এই প্রশান্তি, এই সফলতা এবং এই সাফল্য সেই বিশেষ মুহূর্ত এবং রাতের কল্যাণে লাভ হয়েছে। যখন এক নিঃসঙ্গ বান্দা, যিনি পৃথিবীর দৃশ্যের তুচ্ছ এবং সমস্ত জাগতিক উপায়ে উপকরণ বঞ্চিত ছিলেন, তাকে আল্লাহ তাআলা বলেন যে ওঠো এবং পৃথিবীর হেদায়েতের জন্য দণ্ডায়মান হন। তিনি উত্তর দেন যে হে আল্লাহ, আমি দাঁড়িয়ে গেলাম। এ ছিল সেই বিশ্বস্ততা, এটি ভালোবাসার সেই পরম বহির প্রকাশ ছিল যা খোদা তাআলা যাকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়েছেন, নিজ অনুগ্রহে তা গ্রহণ করেছেন। হাসি এবং ক্রন্দন উভয়টি খোদা তাআলার সত্তার ক্ষেত্রে অকল্পনীয়। খোদা হাসেন না, কাঁদেন না, কিন্তু ভালোবাসার সংলাপে, ভালোবাসার আলাপচারিতায় এমন কথা এসেই যায় যেভাবে হাদিসেও আছে যে এক সাহাবি আতিথ্য করেন, খোদা তাআলা তাদের কাজে আনন্দিত হন এবং হাসেন। যাই হোক, তিনি বলেন যে যদি খোদার জন্য যদি কাঁদা সম্ভব হতো, খোদারও যদি কাঁদার রীতি থাকতো, তাহলে আল্লাহ তাআলা যখন হযরত মসীহ মাওউদকে বলেছেন যে আমি তোমাকে পৃথিবীর সংশোধনের জন্য দণ্ডায়মান করছি, আমি তিনি তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে যান। আর তিনি ভাবেননি যে এ কাজ কিভাবে আমার হাতে সাধিত হতে পারে। যদি তখন খোদার জন্য কাঁদার রীতি থাকতো, তাহলে আমি নিশ্চিত জান যে খোদা কেঁদে উঠতেন। আর খোদার জন্য যদি হাসার রীতি থাকতো, তবে অবশ্যই তিনি হেসে উঠতেন, হাসতেন এই নির্বুদ্ধিতা প্রশ্ন দাবির কারণে। সারা পৃথিবীর মোকাবেলার দাবি করছে এক দুর্বল এবং অক্ষম বান্দা, তিনি কাঁদতেন সেই ভালোবাসার প্রেরণা দেখে, যা সেই নিঃসঙ্গ এবং সহায় সম্বরণ ব্যক্তি প্রকাশ করেন। প্রকৃত বন্ধুত্ব খোদার দরবারে গ্রহণ গৃহীত হয়েছে, তো সত্যিকার বন্ধুত্বই এমন প্রকৃত বন্ধুত্ব পৃথিবীতে কাজে আসে। আমি তিনি এরপর দুই বন্ধুর যে আমি ঘটনা শুনিয়েছি, ধনী এবং দরিদ্র ব্যক্তির, তা তিনি বর্ণনা করেন। এরপর তিনি বলেন পৃথিবীর মানুষের ভাষায় এটি বন্ধুত্বের এক মহান দৃষ্টান্ত যা পূর্বে বর্ণনা করা হয়েছে। আর মানুষ এমন আন্তরিকতা দেখে হৃদয়ে প্রবল উত্তেজনা অনুভব না করে পারে না, কিন্তু এই বন্ধুত্বেরই বহির প্রকাশ, সেই বন্ধুত্বের মোকাবেলায় কিছুই নয়, যার নবী আল্লাহ তাআলার জন্য প্রকাশ করে থাকেন। সেখানে প্রতিটি পদক্ষেপে থাকে সমস্যা, সেখানে প্রতিটি পদক্ষেপে ত্যাগ স্বীকার করতে হয়, আর প্রতিটি পদক্ষেপে সমস্যায় জর্জরিত হতে হয়। সুতরাং নবীরা খোদাকে এমনই উত্তর দেন, বরং তার চেয়ে অনেক মহান হয়ে থাকে যা সেই দরিদ্র ব্যক্তি, ধনী ব্যক্তিকে দিয়েছেন। আমরা যুক্তির দৃষ্টিকোণ থেকে যদি দিকে তাকাই, আর যুক্তির নিরিখে যদি তার সম্পর্কে ভাবি, তাহলে সেই দরিদ্র ব্যক্তির এই আচরণ হাস্যস্কর মনে হয়। কেননা সেই ধনী ব্যক্তির সহস্র সহস্র কর্মচারী ছিল, তাদের বর্তমানে তার স্ত্রী অতিরিক্ত কি সেবা দিতে পারত। এছাড়া তার লক্ষ লক্ষ রুপিয়া ছিল, ১০০ বা ১৫০ রুপিয়ার থলিতে তার কি বা লাভ হওয়া সম্ভব ছিল। আর তার অনেক পাহারাদার এবং হেফাজতকারী ছিল, এই ব্যক্তির তরবারি তাকে কি অতিরিক্ত নিরাপত্তা দিতে পারত। কিন্তু ভালোবাসার আদেশ যে সে এটি চিন্তা করেনি যে আমার তরবারি কি কাজে দেবে, আমার সামান্য রুপিয়া নিলে কি লাভ হবে, আমার স্ত্রী কি ভাবে সেবা করবে। সে শুধু এটি চিন্তা করেছে যে আমার কাছে যা কিছু আছে তা আমাকে উপস্থাপন করা উচিত, আমাকে পেশ করা উচিত। ভালোবাসার পরম আবেগ যখন মাথা চারা দেয়, বিবেক সেখানে কোনো কাজে আসে না। ভালোবাসা বিবেককে ছুঁড়ে ফেলে দেয় এবং ভালোবাসার দুশ্চিন্তাকেও দূরে ছুঁড়ে ফেলে এবং ভালোবাসার নিজে বা প্রেম নিজের সামনে এসে যায়। যেভাবে চিল যখন মুরগি ছানার উপর হামলা করে, মুরগি ছানাকে একত্রিত করে নিজ ডানার নিচে লুকিয়ে রাখে, অনেক সময় ভালোবাসা মানুষের হাতে এমন কাজ করায় যে দুনিয়ার মানুষ সেটিকে উন্মাদনা প্রসূত কাজ আখ্যা দিয়ে থাকে, কিন্তু সত্যিকার অর্থে সেই উন্মাদনা পৃথিবীর সকল বিবেক বুদ্ধির চেয়ে বেশি মূল্যবান হয়ে থাকে। পৃথিবীর সকল বিবেক বুদ্ধি এক উন্মাদনা প্রসূত কাজের জন্য উৎসর্গ করা যেতে পারে। প্রকৃত বিবেক বুদ্ধি সেটি যা ভালোবাসার ফলে প্রকাশ পায়, এটি ভালোবাসাটি স্মরণ রাখার মতো কথা। প্রকৃত বিবেক বুদ্ধি সেটি যা ভালোবাসার ফলে সৃষ্টি হয়। নবী যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ পান যে আল্লাহ তালা আকাশ এবং পৃথিবীর স্রষ্টা খোদা তালা সম্মান এবং মহাত্মার স্রষ্টা খোদা, বাদশাহদের ফকির, ফকিরদের বাদশার আসন দাতা খোদা, রাজত্বের প্রতিষ্ঠাতা এবং রাজত্ব ধ্বংসকারী খোদা, সম্পদ দাতা এবং সম্পদ প্রত্যাহারকারী খোদা, জীবিকা দাতা এবং জীবিকা প্রত্যাহারকারী খোদা, আকাশ এবং পৃথিবীর প্রতিটি অনুপরমাণু এবং পুরো বিশ্ব জগতের খোদা, এক দুর্বল অক্ষম মানুষকে আওয়াজ দেন যে আমি সাহায্যের মুখাপেক্ষী, আমাকে সাহায্য করো। তখন সেই দুর্বল এবং উপায়হীন নিরুপায় ব্যক্তি যুক্তির দৃষ্টিকোণ থেকে দেখেন না, তিনি কথা বলেন না যে হুজুর কি বলছেন, আল্লাহ তালা কি সাহায্যের মুখাপেক্ষী, হে আল্লাহ তুমি এই সাহায্যের মুখাপেক্ষী, তুমি তো আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, আমি কাঙ্গাল দরিদ্র এবং অক্ষম মানুষ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। সে কথা বলে না, বরং বলে যে সেই দুর্বল অক্ষম এবং জীর্ণ দেহের জীর্ণ দেহ নিয়ে দাঁড়িয়ে যায়, বলে যে আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, কে আছে যে আবেগের গভীরতার কথা ধারণাও করতে পারে, শুধু সেই ব্যক্তি ব্যতিরেকে যাকে প্রেমের স্বাদ কিছুটা হলেও পেয়েছে। তিনি বলেন আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে, তখন ছিল পঞ্চাশ বছর পূর্বে, আর আজ আজকের নিরিখে একশত ২৬ বছর পূর্বে একই খোদা এই আওয়াজ পুনরায় আওয়াজ উত্তোলন করেন। কাদিয়ানের নিভৃত কোণে বসবাসকারী এক ব্যক্তিকে বলেন যে আমার সাহায্যের প্রয়োজন, পৃথিবীতে আমাকে লাঞ্ছিত করা হয়েছে, পৃথিবীতে আমার কোনো সম্মান নেই, পৃথিবীতে আমার নাম নেই, আর কেউ নেই, আমি সহায় সম্বলহীন এক অসহায় ব্যক্তি, অসহায় সত্তা, আমার বান্দা আমাকে সাহায্য করো। সেই বান্দা এই কথা চিন্তা করেন নি যে কে কথা বলছেন, আর যাকে সম্বোধন করা হচ্ছে সেকে, তার যুক্তি বা বুদ্ধি এই প্রশ্ন উঠায়নি যে আমাকে যিনি ডাকছেন তার কাছে সর্বশক্তি রয়েছে, আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি। তার প্রেম তার হৃদয়ে অগ্নি সংযোগ করে, অগ্নি সঞ্চার করে খোদার, অর্থাৎ খোদার ভালোবাসায়। যখন খোদার পয়গাম পান, আগুন লাগিয়ে দেয়, তিনি পাগল প্রায় খালি হাতে আবেগ রাতে সুজে দাঁড়িয়ে যান এবং বলেন যে আমার আল্লাহ, হে আমার প্রভু আমি উপস্থিত, হে আমার প্রভু আমি উপস্থিত, আমি ধর্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবো। সুতরাং আজ আমরা যারা খোদার ভালোবাসায় নিবেদিত ব্যক্তি এবং খোদার বাণীকে পৃথিবীতে প্রচারের অঙ্গীকার নিয়ে দণ্ডায়মান ব্যক্তিকে মানার দাবি করি, আজকে আমরা আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাসের হাতে যারা বয়াতের দাবি করি। যদি আজকে আমরা মনে করি যে হযরত মুসা ইসলামের আগমনের মাধ্যমে খোদার প্রতিশ্রুতি রক্ষা হয়েছে এবং রসুল ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, আর ইসলাম রেনেসাঁর যুগে প্রবেশ করেছে, এখন হযরত মুসা ইসলামের মাধ্যমে এটি পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছবে, যদি আমরা এই কারণে তার হাতে বয়াতের অঙ্গীকার করি যে আমরা তিনি আলাইহিস সালামের কাজে তার সাহায্যকারী হব, তাহলে আমাদেরকেও সমস্ত শক্তি সামর্থ্য যাই আছে আমাদের মাঝে, স্বল্প হোক বা বেশি, তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসা উচিত, ভালোবাসার বহির প্রকাশ করা উচিত আল্লাহর প্রতিও, তার রসুলের প্রতি এবং তার মসির সাথেও। নিজেদের ব্যবহারিক জীবনে ব্যবহারিক অবস্থায় পবিত্র পরিবর্তন করা উচিত, নিজের
হার কুরবানি তৈর রা চাইব দোস্ত আমির দোস্তকে তৈর হুয়া থা আল্লাহ তালা করে আল্লাহ তালা হমে এসে তোফিক তা ফরমায়ে।
الحمدللہ نحمدہ ونستعینہ ونستغفرہ ونؤمن بہ ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا من یهدہ اللہ فلا مضل له ومن یضلل فلا ہادی له ونشهد ان لا الہ الا اللہ ونشهد ان محمدا عبده ورسوله عباد اللہ رحمكم اللہ ان اللہ یامر بالعدل واللسان وإيتاء ذی القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله